আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এই সপ্তাহের রিসালা খাবারের 92টি সুন্নত আদব দোয়ায়ে আত্তার। হে মুস্তাফার প্রতিপালক, যে কেউ এই পুস্তিকা খাবারের 92টি সুন্নত আদব পড়ে বা শুনে নিবে তাকে সর্বদা সুন্নত অনুযায়ী আহার করার ও পান করার তৌফিক দান করো, আর তাকে ও তার মা বাবাকে বিনা হিসাবে ক্ষমা করো। আমিন বিজাহিন নাবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনে ও রাতে আমার প্রতি ভক্তি ও ভালোবাসার কারণে তিনবার করে দুরুদে পাক পাঠ করে, আল্লাহ পাকের উপর হক হলো তিনি তার ওই দিনের ও ওই রাতের গুনাহ ক্ষমা করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাবারের নিয়ত করে নিন। এক, খাবারের দ্বারা উদ্দেশ্য যেন স্বাদ গ্রহণ ও আকাঙ্ক্ষা পূর্ণ করা না হয়, বরং খাবারের সময় এই নিয়ত করে নিন, আমি আল্লাহ পাকের ইবাদতের শক্তি অর্জন করার জন্য আহার করছি। মনে রাখবেন, খাবারের মধ্যে ইবাদতের শক্তি অর্জনের নিয়ত তখনই সত্য হবে যখন ক্ষুধা থেকে কম খাওয়ার ইচ্ছা থাকবে, নতুবা নিয়তি মিথ্যা হয়ে যাবে। কেননা উদরপূর্তি করে খাবার দ্বারা ইবাদতের জন্য শক্তি অর্জন হওয়ার পরিবর্তে আরো বেশি অলসতার সৃষ্টি হয়ে থাকে। খাবারের অন্যতম একটি সুন্নত হল ক্ষুধা লাগা। কেননা ক্ষুধা না থাকা অবস্থায় খাবার দ্বারা শক্তি তো দূরের কথা, বরং উল্টো স্বাস্থ্য খারাপ ও হৃদয় কঠোর হয়ে যায়। হযরত শেখ আবু তালিব মাক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এক বর্ণনা রয়েছে, উদরপূর্ণ অবস্থায় আহার করার কারণে রোগ সৃষ্টি করে। নাম্বার দুই, এমন দস্তরখানা বিছান যেটাতে কোনো অক্ষর, শব্দ, লিখা, কবিতা বা কোম্পানি ইত্যাদির নাম উর্দু, বাংলা, ইংলিশ যে কোনো ভাষা যেন লিখা না থাকে। নাম্বার তিন, খাবার খাওয়ার পূর্বে ও পরে উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা সুন্নত। কুলি করে মুখের উপরিভাগ ধুয়ে নিন, তবে খাওয়ার পূর্বে ধৌত করা হাত মুছে নেবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাবারের পূর্বে আর পরে অজু করা অর্থাৎ হাত মুখ ধুয়ে নেওয়া রিজিক প্রশস্ত করে এবং শয়তানকে দূরীভূত করে। নাম্বার চার, যদি খাবার খাওয়ার জন্য কেউ মুখ ধৌত না করে তো এটা বলবে না যে সে সুন্নত বর্জন করেছে। নাম্বার পাঁচ, খাবার খাওয়ার সময় বাম পা বিছিয়ে দিন এবং ডান হাঁটু দাঁড় করিয়ে দিন, অথবা নিতম্বের উপর বসে যান এবং উভয় হাঁটু দাঁড় করিয়ে রাখুন, অথবা দুজন হয়ে বসুন। তিনটির মধ্যে থেকে যে কোনো এক পদ্ধতিতে বসেন তো সুন্নত আদায় হয়ে যাবে। পর্দার উপর পর্দা করা অভ্যাস করুন। নাম্বার ছয়, ইসলামী ভাই হোক বা ইসলামী বোন, সকলে চাদর বিছিয়ে অথবা জামার আস্তিনের মাধ্যমে পর্দার উপর পর্দা অবশ্যই করুন, নতুবা আট শার্ট হলে বা জামার আস্তিন উঠানো থাকলে পরিবারের লোক ও অন্যান্যদের কুদৃষ্টির গুনাহে পতিত হওয়ার সম্ভাবনা থাকে। যদি পর্দার উপর পর্দা করা সম্ভব না হয় তবে দুজানু হয়ে বসে যান, তাহলে সুন্নত আদায় হয়ে যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে পর্দা করাও হয়ে যাবে। খাবার ছাড়াও অন্যান্য যে কোনো সময় পর্দার উপর পর্দা করা অভ্যাস করুন। সাত, চার জানু অর্থাৎ হাঁটু গেড়ে বসে খাওয়া সুন্নত নয়, এর দ্বারা পেট বড় হয়ে থাকে। আট, প্রথম লোকমার পূর্বে বিসমিল্লাহ এবং দ্বিতীয় লোকমার আগে বিসমিল্লাহির রহমান, আর তৃতীয় লোকমার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলুন। নয়, বিসমিল্লাহ জোরে পড়ুন যাতে অন্যান্য লোকেরও মনে পড়ে। দশ, শুরু করার পূর্বে দোয়া পড়ে নিবেন, যদি খাবারের মধ্যে বিষও থাকে ইনশা আল্লাহ সেটা কাজ করবে না। দোয়াটি হল বিসমিল্লাহি ওয়া বিল্লাহিল্লাযি লা ইয়াদুরু মা'আ ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অর্থ, আল্লাহ পাকের নামে শুরু করছি যার নামের বরকতে জমিন ও আসমানে কোনো জিনিস ক্ষতি করতে পারে না, হে চিরঞ্জীব ও চিরস্থায়ী। এগারো, যদি শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যান তবে খাবারের মাঝখানে অথবা দানার উপর এইভাবে বলুন, বিসমিল্লাহি আউয়ালহু ওয়া আখিরহ। অনুবাদ, আল্লাহ পাকের নামে খাবারের শুরু ও শেষ। খাবারের সময় আল্লাহর জিকির অব্যাহত রাখুন। বারো, যে ব্যক্তি খাবার খাওয়ার সময় প্রত্যেক গ্রাসে ইয়া ওয়াজিদু পাঠ করবে, ইনশাআল্লাহ সেই খাবার তার পেটে গিয়ে নূর হবে আর রোগ ব্যাধি দূর হবে। অথবা প্রত্যেক গ্রাসের পূর্বে আল্লাহ অথবা বিসমিল্লাহ বলুন, যাতে খাবারের লোভ জিকিরুল্লাহ থেকে উদাসীন করে না দেয়। প্রত্যেক দুই গ্রাসের মাঝখানে ইয়া ওয়াজিদু, আলহামদুলিল্লাহ এবং বিসমিল্লাহ বলুন। এভাবে প্রতিটি লুকমার শুরু বিসমিল্লাহ দ্বারা, মাঝখানে ইয়া ওয়াজিদু এবং লুকমার শেষে হামদ পাঠেরও সুযোগ হয়ে যাবে। নাম্বার ১৪, মাটির প্লেটে খাওয়া উত্তম। যে ব্যক্তি তার ঘরে মাটির প্লেট রাখে ফেরেশতারা সেই ঘরে জিয়ারত করতে আসে। ১৫, তরকারি বা চাটনির পাত্র রুটির উপর রাখবেন না। ১৬, হাত অথবা ছুরি রুটি দিয়ে মুছবেন না। ১৭, জমিনের উপর দস্তরখানা বিছিয়ে খাওয়া সুন্নত। হেলান দিয়ে খালি মাথায় অথবা এক হাত জমিনের উপর হেলান দিয়ে জুতা পরিধান করে শুয়ে শুয়ে অথবা চার জানু হয়ে খাবেন না। ১৮, রুটি যদি দস্তরখানায় চলে আসে তবে তরকারির জন্য অপেক্ষা করা ব্যতীত খাওয়া শুরু করে দিন। ১৯, আগে ও পরে লবণ অথবা লবণাক্ত কিছু খান, এর দ্বারা ৭০টি রোগ দূরীভূত হয়। ২০, রুটি এক হাতে ছিঁড়বেন না, কেননা এটা অহংকারীদের পদ্ধতি। ২১, রুটি বাম হাতে ধরে ডান হাতে ছিঁড়বেন, হাত বাড়িয়ে থালা অথবা তরকারি প্লেটের মাঝখানের উপরে করে রুটি ছিঁড়ার ও ডবল রুটি ইত্যাদি ভাঙার অভ্যাস করুন। এভাবে রুটির ছোট ছোট অংশগুলো খাবারের মধ্যে পড়বে, নতুবা দস্তরখানে পড়ে নষ্ট হতে পারে। ২২, ডান হাতে খাবেন, বাম হাতে খাওয়া পান করা নেয়া দেয়া শয়তানের কাজ, তিন আঙ্গুল দিয়ে খাওয়ার অভ্যাস করুন। ২৩, তিন আঙ্গুল অর্থাৎ মধ্যমা, শাহাদাত ও বৃদ্ধাঙ্গুল দ্বারা খাবার খাওয়া সুন্নতে আম্বিয়া আলাইহিমুসসালাম। অভ্যাস করার জন্য যদি চান, প্রথমে ডান হাতে কনিষ্ঠ আঙ্গুল ও সেটার পাশের আঙ্গুলকে একত্র করে তাতে রাবার ব্যান্ড লাগিয়ে নিন, অথবা রুটির টুকরো সেই দুই আঙ্গুল দ্বারা তালুর দিকে দাবিয়ে রাখুন, অথবা উভয় আমল একসাথে করে নিন। যদি অভ্যাস হয়ে যাবে তো ইনশাআল্লাহ রাবার ইত্যাদির আর প্রয়োজন পড়বে না। হযরত মোল্লা আলী কারী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, পাঁচ আঙ্গুল দ্বারা খাওয়া লোভীদের আলামত। যদি চাউলের দানা আলাদা আলাদা থাকে আর তিন আঙ্গুল দ্বারা গ্রাস বানানো যদি সম্ভব না হয় তবে চার বা পাঁচ আঙ্গুল দ্বারা খেতে পারবেন। ২৪, রুটির পার্শ্ব ছিঁড়ে ফেলা আর মধ্যাংশ খেয়ে নেওয়া অপচয়। হ্যাঁ, রুটির কিনারা যদি কাঁচা রয়ে যায় সেটা খাবার দ্বারা ক্ষতি হয় তাহলে ছিঁড়তে পারবেন। এভাবে যদি এটা জানা থাকে যে রুটির কিনারাগুলো অন্য লোকেরা খেয়ে নিবে তাহলে কিনারা ছিঁড়তে কোনো অসুবিধা নেই। একই বিধান তারও যে রুটির মধ্যে যে অংশটি ফোলা থাকে সেগুলো খেয়ে নিন, বাকিগুলো ছেড়ে দিন। রুটির মধ্যে যে অংশটি ফোলা থাকে সেটাকে খেয়ে নেয়া, বাকিগুলো ছেড়ে দেয়া। ২৫, গ্রাস ছোট করে নিন এবং সতর্কতার সাথে ছপট ছপট আওয়াজ সৃষ্টি না করে খুব ভালোভাবে চিবিয়ে চিবিয়ে আহার করুন। যদি ভালোভাবে না চিবিয়ে গিলে নেন তবে হজম করার জন্য পেটকে খুব কষ্ট করতে হবে, সুতরাং দাঁতের কাজ পাকস্থলী দিয়ে করাবেন না। ২৬, যতক্ষণ পর্যন্ত কণ্ঠনালীর নিচে যাবে না ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় লোকমার দিকে হাত বাড়ানো অথবা লোকমা উঠিয়ে নেয়া খাবারের লোভের আলামত। ২৭, রুটি দাঁতে ছিঁড়ে খাওয়া খুবই মন্দ বিষয় এবং বরকত শূন্য হওয়ার কারণ। একইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া খ্রিস্টানদের পদ্ধতি। ২৮, আমাদের দেশে ফল শেষে খাওয়ার প্রচলন রয়েছে, অথচ হুজ্জাতুল ইসলাম হযরত মুহাম্মদ গাজ্জালী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যদি ফল থাকে তবে তা আগে দিয়ে দিন, কেননা চিকিৎসা বিজ্ঞানের মতে সেগুলো আগে খাওয়া বেশি উপযুক্ত, এগুলো দ্রুত হজম হয়ে থাকে, সুতরাং সেগুলো পেটের নিচের ভাগে থাকা প্রয়োজন। এবং কোরআনে কারিম থেকেও ফল আগে খাওয়ার বিষয়টি জানা যায়, যেমন পারা ২৭ সূরা ওয়াকিয়া আয়াত নম্বর ২০-২১ ইরশাদ হচ্ছে, কানজুল ইমান থেকে অনুবাদ, আর ফলমূল নিয়ে যা তারা পছন্দ করবে এবং পক্ষী মাংস থাকবে যা তারা চাইবে। আমার আকা আলা হযরত মাওলানা শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি রেওয়ায়েত উদ্ধৃত করেন, খাবারের পূর্বে তরমুজ খাওয়া পেটকে পরিষ্কার করে দেয় আর রোগ ব্যাধিকে মূল থেকে নিঃশেষ করে দেয়। ২৯, খাবারের মধ্যে কোন প্রকার দোষ ত্রুটি বের করবেন না, যেমন এটা বলবেন না যে স্বাদ হয়নি, কাঁচা থেকে গেছে, লবণ কম হয়েছে, তিক্ত বেশি অথবা পাঁচে পাঁচে ইত্যাদি ইত্যাদি। পছন্দ হলে খেয়ে নিবেন, নতুবা হাত গুটিয়ে নিবেন। হ্যাঁ, রান্নাকারীকে মরিচ মশলা কম বা বেশি দেওয়ার ব্যাপারে নির্দেশনা দেওয়া উদ্দেশ্য হলে এককভাবে দিক নির্দেশনা দিতে কোনো অসুবিধা নেই। ৩০, ফলে দোষ ত্রুটি ধরা মানুষের রান্নাকৃত খাবারের তুলনায় অধিক খারাপ, কেননা খাবার রান্না করার ক্ষেত্রে মানুষের হাত বেশি থাকে, কিন্তু ফলের বিষয় এমনটি নয়। ৩১, খাবার বা তরকারির মাঝখান থেকে খাবেন না, কেননা মাঝখানে বরকত অবতীর্ণ হয়ে থাকে। ৩২, নিজের দিক থেকে আহার করুন, চারিদিকে হাত ঘোরাবেন না। ৩৩, যদি একটি থালায় বিভিন্ন ধরনের জিনিস থাকে তবে অন্য দিক থেকেও খেতে পারবেন। ৩৪, খাবার খাওয়ার সময় ভালো মনে করে চুপ থাকাটা অগ্নি পূজারীদের রীতি। হ্যাঁ, বলতে মন না চাইলে সমস্যা নেই, তদ্রুপ অহেতুক কথাবার্তা সর্বাবস্থায় বলা অনুচিত, সুতরাং খাবারের মাঝখানে ভালো ভালো কথা বলুন। যেমন যখনই ঘরে মিলেমিশে অথবা মেহমান ইত্যাদির সাথে খাবেন তখন খাবার খাবারের সুন্নত বর্ণনা করুন। যদি নসিব হয় খাবারের এসব মাদানী ফুলের ফটোকপি ফ্রেম বানিয়ে অথবা ক্যালেন্ডার আকারে ছাপিয়ে খাবারের জায়গায় টাঙিয়ে দিন এবং খাবার সময় মাঝে মাঝে পড়ে শোনাবেন। ৩৫, খাবারের মাঝখানে এ জাতীয় কথাবার্তা বলবেন না যে যা দ্বারা মানুষের ঘৃণা আসে, যেমন ডায়রিয়া, আমাশয়, বমি ইত্যাদির আলোচনা। ৩৬, আহারকারীর লোকমার দিকে তাকাবেন না। ৩৭, খাবারের মধ্যে ভালো ভালো জিনিস খুঁজে নেয়া অথবা মিলেমিশে খাওয়া হলে এজন্য বড় বড় গ্রাস নিয়ে তাড়াতাড়ি খাওয়া যে আমি যেন পিছিয়ে না পড়ি অথবা নিজের দিকে বেশি খাবার গুটিয়ে নেয়া। মোট কথা, যেকোনো পদ্ধতিতে অপরকে বঞ্চিত করাটা অবলোকনকারীদের জন্য খারাপ ধারণা সৃষ্টি করে থাকে আর এটি হলো অসভ্য ও লোভীদের কাজ। ভালো জিনিস নিজের ইসলামী ভাইদের বা পরিবারের লোকদের জন্য আত্মত্যাগের নিয়তে ছেড়ে দিন। দেখেন ইনশাল্লাহ সওয়াব পাবেন। যেমন রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোন জিনিসের আকাঙ্ক্ষা রাখে অতঃপর সেই আকাঙ্ক্ষাকে দমিয়ে অপরকে নিজের উপর প্রাধান্য দেয় তো আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। ৩৮, খাবারের মাঝখানে যদি কোনো দানা অথবা লোকমা ইত্যাদি নিচে পড়ে যায় তবে তা উঠিয়ে পরিষ্কার করে খেয়ে নিন, কেননা এটার জন্য মাগফিরাতের সুসংবাদ রয়েছে। ৩৯, হাদিস পাকে রয়েছে যে ব্যক্তি খাবারের পতিত টুকরো তুলে খাবে সে সুখময় জীবন কাটাবে আর তার বংশধর ও সন্তান সন্ততি স্বল্প জ্ঞান থেকে নিরাপদ থাকবে। ৪০, হযরত ইমাম মুহাম্মদ গাজ্জালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, রুটির টুকরো ও ছোট ছোট অংশগুলো বেছে নিন, ইনশাআল্লাহ সুখ নসিব হবে, বাচ্চা নিরাপদ ও হিফাজত এবং ত্রুটিমুক্ত হবে এবং সেই টুকরোগুলো হুরদের মোহর হবে। ৪১, পতিত রুটির টুকরো তুলে খেয়ে নেওয়া জায়েজ। ৪২, দস্তরখানায় যে দানা ইত্যাদি পড়ে গেছে সেগুলো মুরগি চড়ুই গাভী অথবা ছাগল ইত্যাদিকে খেতে দেওয়া জায়েজ, অথবা এমন স্থানে সতর্কতার সাথে রেখে দিন যেখানে পিঁপড়া খেয়ে নিবে। ৪৩, খাবার অথবা চা ইত্যাদি ঠান্ডা করার জন্য ফুঁক দিবেন না, কেননা এটা বরকত শূন্যতার কারণ হবে। বেশি গরম খাবার খাবেন না, খাবার স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করুন। ৪৪, খাবারের মাঝখানে ডান হাতে পানি পান করুন, এটা যেন না হয় যে হাতে ঝোল ইত্যাদি লেগে থাকার কারণে বাম হাতে গ্লাস নিয়ে ডান হাতের আঙ্গুল লাগিয়ে মনকে মানিয়ে নেওয়া যে ডান হাতে পান করছি। ৪৫, পানি হোক বা অন্য কোনো পানীয় বস্তু সর্বদা বিসমিল্লাহ পরে ছোট ছোট চুমুক দিয়ে পান করা উচিত, তবে চুষার ক্ষেত্রে যেন আওয়াজ না হয়। পানি হোক বা অন্য কোনো পানীয়, বড় বড় চুমুক দিয়ে পানি পান করার দ্বারা লিভারের রোগ সৃষ্টি হয়ে থাকে। শেষে আলহামদুলিল্লাহ বলুন। আফসোস, চুষে চুষে পানি পান করার সুন্নতের উপর আমল বর্তমানে হয়তো কেউ করেই না, দয়া করে এটার জন্য অনুশীলন করুন আর এই সুন্নতের উপর আমল করুন। ৪৬, যখন কিছুটা ক্ষুধা অবশিষ্ট থাকে খাওয়া শেষ করে দিন। ৪৭, উদরপূর্তি করে খাওয়া সুন্নত নয়, বেশি খেতে মন চাইলে নিজেকে নিজে এইভাবে মানিয়ে নিন যে শুধুমাত্র জিহ্বার অগ্রভাগ থেকে গোড়া পর্যন্ত স্বাদ থাকে, কণ্ঠনালীতে পৌঁছার সাথে সাথে স্বাদ শেষ হয়ে যায়। সুতরাং সাময়িক সময়ের জন্য সুন্নতে সব ছেড়ে দেয়া বুদ্ধিমানের কাজ নয়, আর বেশি খাওয়ার দ্বারা শরীর ভারী হয়ে যায়, ইবাদতে অলসতা আসে, পাকস্থলী খারাপ হয়ে যায় এবং অনেকে মোটা হয়ে যায়, কোষ্ঠকাঠিন্য, গ্যাস, সুগার ও হৃদরোগ ইত্যাদির সম্ভাবনাও বেড়ে যায়। ৪৮, শেষ করার পর প্রথমে মধ্যমা, এরপর শাহাদাত আঙ্গুল এবং সর্বশেষ বৃদ্ধাঙ্গুল তিনবার করে চেটে নিন। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের পর আঙ্গুল মুবারককে তিনবার চাটতেন। ৪৯, প্লেটও চেটে নিন। হাদিসে পাকে রয়েছে, খাবারের পর যে ব্যক্তি প্লেট চেটে নিবে সেই প্লেট তার জন্য দোয়া করে আর বলে, আল্লাহ পাক তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করুক যেমনি ভাবে তুমি আমাকে শয়তান থেকে মুক্ত করেছ। এবং একটি বর্ণনায় রয়েছে, প্লেট তার জন্য ক্ষমা প্রার্থনা করে। ৫০, যে প্লেটে খেয়েছেন সেটাকে চেটে নেওয়ার পর ধুয়ে পান করুন, ইনশাআল্লাহ গোলাম মুক্ত করার সওয়াব পাবেন। ৫১, চাটা ও ধৌত করা তখন বলা হবে যখন খাবারের কোনো অংশ আর ঝোলের প্রভাব অবশিষ্ট থাকবে না, সুতরাং সামান্য পানি ঢেলে প্লেটের উপরের কিনারা থেকে শুরু করে নিচ পর্যন্ত চারিদিকে আঙ্গুল ইত্যাদি দ্বারা ভালোভাবে ধুয়ে পান করা উচিত। ২ বা ৩বার এভাবে ধুয়ে নিন তো ইনশাআল্লাহ প্লেট খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। ৫২, পান করার পর বাটিতে বা প্লেটে সামান্য যে পানি বেঁচে যায় সেগুলো আঙ্গুল দ্বারা জমা করে পান করে নেওয়া উচিত, এমন যেন না হয় যে মশলার কোনো বিন্দু কোথাও লেগে থাকে আর সেটাতে বরকত চলে যায়। হাদিসে পাকে এটাও রয়েছে, তোমরা জানো না যে খাবারের কোন অংশে বরকত রয়েছে। ৫৩, তরকারি ঝোল লেগে থাকা বাটি, চামচ, এমনকি চাল, আছি, ফলের রস, শরবত এবং অন্যান্য পানীয় লেগে থাকা পাত্র, গ্লাস ও জগ ইত্যাদি ধুয়ে এইভাবে পরিষ্কার করে নিন যেন খাবারের কোনো বিন্দু পরিমাণ প্রভাব না থাকে আর এইভাবে বরকত অর্জন করে নিন। ৫৪, গ্লাসে বেঁচে যাওয়া মুসলমানের পরিষ্কার পরিচ্ছন্ন উচ্ছিষ্ট পানি ব্যবহারযোগ্য হওয়ার পরও অনর্থক ফেলে দিয়ে নষ্ট করে দেওয়া অপচয় আর অপচয় করা হারাম। ৫৫, শেষে আলহামদুলিল্লাহ বলুন। আগে ও পরে মাসুরা অর্থাৎ কোরআন ও হাদিসের দোয়া ও মুখস্থ থাকে তা পাঠ করুন। ৫৬, সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন যাতে গন্ধ ও চর্বি চলে যায়। ৫৭, হাদিসে পাকে এটাও রয়েছে, খাবার শেষ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধৌত করেন এবং হাতের আর্দ্রতা দ্বারা মুখ ও কবজি এবং মাথা মুবারকে মাসাজ করেন এবং তার প্রিয় সাহাবীদের বললেন, উকরাস, যেই জিনিসকে আগুন স্পর্শ করেছে, যা আগুন দিয়ে রান্না করা হয়েছে, সেটা খাওয়ার পর এটাই হলো ওযু। ৫৮, খাওয়ার পর দাঁত খিলাল করুন। ৫৯, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি খাবার আহার করল আর এই বাক্যটি বলল তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে। দোয়ার বাক্যগুলো হল, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা ওয়া রাযাকনিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়াতিন। অনুবাদ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি আমাকে আহার করিয়েছেন এবং আমার কোন শক্তি ও সামর্থ্য ছাড়া আমাকে এই রিজিক দান করেছেন। ৬০, খাওয়ার পর এই দোয়াটিও পড়ুন, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন। অনুবাদ: আল্লাহ পাকের শুকরিয়া যিনি আমাকে আহার করিয়েছেন, পান করিয়েছেন এবং আমাকে মুসলমান বানিয়েছেন। ৬১, যদি কেউ মেহমানদারি করে তবে এই দোয়াটিও পড়ুন: আল্লাহুম্মা আতইমমান আতআমানি ওয়াসকিমান সাকানি। অনুবাদ: হে আল্লাহ পাক, তাকে খাওয়াও যে আমাকে আহার করিয়েছে, আর তাকে পান করাও যে আমাকে পান করিয়েছে। ৬২, খাবার খাওয়ার পর এই দোয়াটিও পড়ুন: আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া আতইমনা খায়রাম মিনহু। হে আল্লাহ পাক, আমাদের জন্য খাবারে বরকত দান করো এবং এর চেয়ে উত্তম খাবার আমাদের খাওয়াও। ৬৩, দুধ পান করার পর এই দোয়াটি পড়ুন: আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু। অনুবাদ: হে আল্লাহ পাক, আমাদের জন্য এতে বরকত দাও এবং আমাদেরকে এর চেয়েও বেশি দান করো। ৬৪, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া, মধু, সিরকা, খেজুর, তরমুজ, খিরা ও লাউ বেশি পছন্দ করতেন। ৬৫, আল্লাহ পাকের প্রিয় মাহবুব হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের মাংসের মধ্যে বাহু, ঘাড় ও কোমরের মাংস পছন্দ করতেন। ৬৬, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো খেজুর ও তরমুজ অথবা খিরা বা খেজুর এবং রুটি মিশিয়ে আহার করতেন। ৬৮, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি খুরচুন এক প্রকার মিষ্টি পছন্দ করতেন। ৬৮, সরিদ অর্থাৎ তরকারি ঝোলের মধ্যে ভিজানো রুটি টুকরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন। ৬৯, এক আঙ্গুলে খাওয়া শয়তানের এবং দুই আঙ্গুলে খাওয়া অহংকারীদের পদ্ধতি, তিন আঙ্গুলে খাওয়া সুন্নতে আম্বিয়া আলাইহিমুসসালাম। ৭০, খোদাকে তিন ভাগে ভাগ করা উত্তম, এক ভাগ খাবার, এক ভাগ পানি ও এক ভাগ বাতাস। যেমন তিনটি রুটি দ্বারা পরিতৃপ্ত হয় তো একটি খাবেন, আর একটি রুটির পরিমাণ পানি ও বাকিটুকু বাতাস জন্য খালি রেখে দিন। যদি পেট ভরেও খেয়ে নিন তবে মুবাহ, কোনো গুনাহ নেই। কিন্তু কম খাওয়ার দুনিয়াবী ও পরকালীন বরকত মারহাবা। পরীক্ষা করে দেখুন, ইনশাআল্লাহ পেট এমন ভাবে ঠিক হয়ে যাবে যে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে পেটের কুফলে মদিনা নসিব করুন, অর্থাৎ হারাম থেকে বেঁচে থাকার ও হালাল খাবারও প্রয়োজনের বেশি খাওয়া থেকে হেফাজত করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১১, দুপুরে খাবারের পর কাইলুলা করুন, কেননা দুপুরের সময় ঘুমানোকে কাইলুলা বলে, আর এটি বিশেষ করে রাতে ইবাদতকারীদের জন্য সুন্নত, কেননা এর দ্বারা রাতের বেলা ইবাদতের ক্ষেত্রে সহায়তা হয়। সন্ধ্যায় খাবারের পর কমপক্ষে ১.৫০ কদম হাঁটুন। সন্ধ্যায় খাবারের পর সাধারণত হাঁটাহাঁটি করা ভালো, আর এই ১.৫০ কদম হাঁটা চিকিৎসকদের কথা। ৭২, খাবারের পর আলহামদুলিল্লাহ অবশ্যই বলবেন। ৭৩, দস্তরখানা উঠানোর পূর্বে উঠে যাবেন না। ৭৪, খাবারের পর হাত ভালোভাবে ধুয়ে মুছে নিন, সাবানও ব্যবহার করতে পারেন। ৭৫, কাগজ দিয়ে হাত মোছা নিষেধ। ৭৬, তোয়ালে দ্বারা হাত মুছতে পারেন, পরিধানকৃত কাপড় দিয়ে হাত মুছবেন না। ৭৭, খলিলুল উলামা মুফতি মোহাম্মদ খলিল খান বারাকাতি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যে প্লেটের মধ্যে খাবার খেয়েছেন সেটাতে হাত ধৌত করা অথবা হাত ধুয়ে জামা অথবা তেহবন্দের আস্তিন অথবা আঁচল দ্বারা মুছে নেওয়া বরকত শূন্যতার কারণ হয়ে থাকে। ৭৮, খাবার খাওয়ার সাথে সাথে কঠোর ব্যায়াম করা অথবা ভারী জিনিস উঠানো, টেনে আনার মতো কঠোর পরিশ্রমী কাজ করার দ্বারা অন্ত্রের সমস্যা, অ্যাপেন্ডিক্স হওয়ার অথবা পেট বেড়ে যাওয়ার রোগ সৃষ্টি হতে পারে। ৭৯, খাবারের পর আলহামদুলিল্লাহ উঁচু আওয়াজে তখন বলবেন যখন সকলে খাবার শেষ করে নিবে, নতুবা নিম্নস্বরে বলবেন। খাবারের পর দোয়াও তখন পড়াবেন যখন প্রতিটি লোক খাবার শেষ করে নিবে, নতুবা যারা আহার করেছে তারা লজ্জিত হবে। ৮০, বাগানে গিয়ে দেখেন সেখানে ফল পড়ে আছে, তো যতক্ষণ বাগানের মালিকের অনুমতি না হয় ফল খেতে পারবেন না। আর অনুমতি দুই ধরনের হতে পারে, হয়তো সরাসরি অনুমতি, যেমন বাগানের মালিক বলে দিল যে পড়ে যাওয়া ফল খেতে পারবে, অথবা ইঙ্গিতপূর্ণ অনুমতি, যেমন সেখানে এমন প্রচলন ও নিয়ম রয়েছে যে বাগানে পড়ে যাওয়া ফল নেয়ার লোকদেরকে নিষেধ করেন না। গাছ থেকে ফল ছিঁড়ে খাওয়ার অনুমতি নেই, কিন্তু যখন অতিরিক্ত ফল থাকবে আর এটা জানা থাকে যে ছিঁড়ে খাওয়ার কারণে মালিক অপছন্দ করবে না, তাহলে ছিঁড়েও খেতে পারবে। কিন্তু কোনো অবস্থাতে এই অনুমতি নেই যে সেখান থেকে ফল সাথে নিয়ে যাবেন। এসব অবস্থায় প্রচলন ও রীতি গ্রহণযোগ্য, আর যদি প্রচলন ও রীতি না থাকে অথবা জানা থাকে যে মালিক অপছন্দ করবে, তবে পড়ে যাওয়া ফলও খাওয়া জায়েজ নেই। ৮১, বন্ধুর ঘরে কোনো জিনিস রান্না করা পেল তো স্বয়ং নিজে নিয়ে খেয়ে নিল, বা সেখানে বাগানে গেল তো ফল ছিঁড়ে খেয়ে নিল। যদি জানা থাকে যে সে অপছন্দ করবে না তবে খাওয়া যায়, কিন্তু এখানে খুব ভালোভাবে ভেবে নেওয়া প্রয়োজন। অনেক সময় এমনও হয়ে থাকে যে সে মনে করে যে বন্ধু অপছন্দ করবে না, অথচ সে অপছন্দ করে। ৮২, জবেহকৃত পশুর হারাম রগ খাওয়া নিষেধ। সুতরাং রান্না করার সময় গর্দান, সিনা বা পাজরের মাংস ও পিঠের হাড়ের গোশত ভালো করে দেখে হারাম রগ বের করে নিন। ৩৩ জবেহকৃত পশুর গাদুদ অর্থাৎ গ্রন্থি খাওয়া মাকরুহ তাহরিমি, সুতরাং রান্না করার পূর্বে সেগুলো বের করে নিন। ৮৪ মুরগির কলিজা ফেলে দেওয়া উচিত নয়, লম্বা করে কেটে অর্থাৎ যেভাবে সুবিধা হয় সেটা থেকে রক্ত বের করে খুব ভালোভাবে পরিষ্কার করে তরকারির মধ্যে দিয়ে দিন। ৮৫ একজন খাবার আহার করছে, অন্য একজন আসলো, প্রথমজন তাকে বলল আসুন খাবার খেয়ে নিন, দ্বিতীয়জন বলল বিসমিল্লাহ করুন, এটি অনেক বড় ভুল এবং কঠোর নিষেধ। এমন স্থানে দোয়াবাচক বাক্য বলা উচিত, যেমন বলুন যে আল্লাহ পাক বরকত দান করুক। ৮৬ মাংস পচে গেলে সেটা খাওয়া হারাম, একইভাবে যেই খাবার নষ্ট হয়ে যায় সেগুলো খাওয়া যাবে না। খারাপ হয়ে যাওয়ার আলামত হলো তার মধ্যে ছত্রাক, দুর্গন্ধ অথবা টকটক গন্ধ সৃষ্টি হওয়া, যদি ঝোল হয় তবে সেটার মধ্যে ফেনাও এসে যায়। ডাল, খিচুড়ি ও টক জাতীয় খাবার খুব দ্রুত নষ্ট হয়ে যায়। ৮৭ খাবারের মধ্যে রান্না করা সবুজ মরিচ অথবা লাল মরিচ খাওয়ার সময় ফেলে দেওয়ার পরিবর্তে সম্ভব হয় তো আগে থেকে চুষে নিয়ে আলাদা করে নিন এবং পিষে পুনরায় কাজে লাগান। একইভাবে রান্না করা গরম মশলাও যদি ব্যবহারযোগ্য হয় তবে নষ্ট করবেন না। ৮৮ বেঁচে যাওয়া রুটি ও ঝোল ইত্যাদি ফেলে দেওয়া অপচয়, মুরগি, ছাগল অথবা গাভী ইত্যাদিকে খেতে দিন। কয়েকদিনে বেঁচে যাওয়া রুটি টুকরো করে ঝোলের মধ্যে দিয়ে রান্না করে নিন, ইনশাল্লাহ উন্নত মানের খাবারে পরিণত হবে। ৮৯ মাছ ব্যতীত সমুদ্রের প্রতিটি প্রাণী হারাম, যেই মাছ মারা ছাড়া নিজে নিজে মরে পানিতে উল্টো হয়ে ভেসে উঠেছে সেটা হারাম। ৯০ কাঁকড়া খাওয়াও হারাম। ৯১ চিংড়ি নিয়ে মতানৈক্য রয়েছে, খাওয়া যায় কিন্তু বেঁচে থাকা উত্তম। ৯২ পঙ্গপাল মরাও হালাল, পঙ্গপাল ও মাছ উভয়টি জবাই করা ব্যতীত হালাল। হে মুস্তফার প্রতিপালক, আমাদের মাগফিরাত দান করো, আমাদেরকে এতবার খাবারের আদব অধ্যয়ন করার তৌফিক দান করো যেন খাবারের সুন্নত আদব মুখস্থ হয়ে যায়, আর আমাদেরকে এর উপর আমল করারও তৌফিক দান করো। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রিসালাটি পড়ে অপরকে দিয়ে দিন। বিবাহ অনুষ্ঠান, ইজতিমা, উরুস ও জুলুসে মিলাদে ইত্যাদিতে মাকতাবুল মদিনা থেকে প্রকাশিত রিসালা ও মাদানী ফুল সম্বলিত লিফলেট বন্টন করে সওয়াব অর্জন করুন। গ্রাহকদের সওয়াবের নিয়তে উপহার দেওয়ার জন্য নিজের দোকানেও রিসালা রাখার অভ্যাস করুন। সংবাদপত্র ও শিশুদের মাধ্যমে নিজের এলাকার ঘরে ঘরে মাসে কমপক্ষে একটি সংখ্যক সুন্নতে ভরা রিসালা বা মাদানী ফুলের লিফলেট পৌঁছিয়ে নেকির দাওয়াতে সারা জাগিয়ে দিন আর বেশি বেশি সওয়াব অর্জন করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।